বাইবেলের প্রথম থিসলনকীয় চার অধ্যায় ১৩ থেকে ১৮ পদ। ভাইরা, আমরা চাই না যারা মারা গেছে তাদের কি হবে সেই সম্বন্ধে তোমাদের অজানা থাকে, যেন যাদের মনে কোনো আশা নেই তাদের মতো করে তোমরা দুঃখে ভেঙে না পড়ো। আমরা যখন বিশ্বাস করি যীশু মরেছিলেন এবং আবার জীবিত হয়ে উঠবেন, তখন আমরা এও বিশ্বাস করি যারা যীশুর সঙ্গে যুক্ত হয়ে মারা গেছে ঈশ্বর তাদেরও যীশুর সঙ্গে নিয়ে যাবেন। প্রভুর শিক্ষা মতোই আমরা তোমাদের বলছি, আমরা যারা জীবিত আছি এবং প্রভুর ফিরে আসা পর্যন্ত জীবিত থাকব, আমরা কোনো মতেই সেই মৃতদের আগে যাব না। প্রভু নিজেই খুব জোর গলায় আদেশ দিয়ে প্রধান দূতের ডাক ও ঈশ্বরের তুরীর ডাকের সঙ্গে স্বর্গ থেকে নেমে আসবেন। খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে যারা মারা গেছে তখন তারাই প্রথমে জীবিত হয়ে উঠবে, তারপরে আমরা যারা জীবিত ও বাকি থাকব আমাদেরও আকাশে প্রভুর সঙ্গে মিলিত হবার জন্য তাদের সঙ্গে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে, আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকব। সেই জন্য তোমরা এই সব কথা বলে একে অন্যকে সান্ত্বনা দাও। আবার দেখা হবে। আমরা যখন বিশ্বাস করি যীশু মরেছিলেন এবং আবার জীবিত হয়ে উঠেছেন, তখন আমরা এও বিশ্বাস করি যারা যীশুর সঙ্গে যুক্ত হয়ে মারা গেছে ঈশ্বর তাদেরও যীশুর সঙ্গে নিয়ে যাবেন। প্রথম থিসলনিকীয় ৪ অধ্যায় ১৪ পদ। একবার চিন্তা করুন, প্রভু যীশু যখন তার নিজের লোকদের নিতে আবার আসবেন, তখন প্রত্যেক পিতা মাতা পুত্র কন্যা ভাই বোন আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যারা তাকে বিশ্বাস করার পর মারা গেছে তারা সবাই একসাথে থাকবে। প্রথম থিসলনিকীয় ৪ অধ্যায় ১৭ পদে প্রেরিত পৌল বলেছেন, আমরা যারা জীবিত ও বাকি থাকব আমাদেরও আকাশে প্রভুর সঙ্গে মিলিত হবার জন্যে তাদের সঙ্গে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে। তাদের সঙ্গে এই ছোট্ট শব্দ দুটি বিশ্বাসী বর্গের এক মহা আনন্দ ঘন মিলনের কথা ঘোষণা করে। সেই মহামিলনের প্রত্যাশা আমার মায়ের হৃদয়ে জলজল করে উঠেছিল যখন তিনি প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। ১৯৭৬ খ্রিস্টাব্দে মারা যাবার আগের দিন মা আমাকে ও আমার ভাইকে তার শয্যার পাশে ডেকেছিলেন। যদিও তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন, তথাপি তিনি পবিত্র বাইবেলের কিছু পদ উল্লেখ করে বলেছিলেন যে তিনি স্বর্গে তার বাড়ি যাচ্ছেন। আমরা কয়েক ঘণ্টা তার সাথে কাটিয়েছিলাম। তারপর তিনি আমাদের বলেছিলেন যেন আমরা বিশ্রাম করতে যাই। যখন আমি হেঁটে দরজার কাছে যাচ্ছিলাম তখন তিনি বলছিলেন, যদি আমি আগামীকাল তোমাদের না দেখি স্বর্গে অবশ্যই আবার দেখা হবে। পরের দিন তিনি নীরবে স্বর্গে প্রভু যীশুখ্রিস্টের কাছে চলে গিয়েছিলেন। তিনি চলে গেছেন, কিন্তু তার শেষ কথাগুলো, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার কাছে মহামূল্যবান হয়ে থাকবে। বিশ্বাসীদের জন্য এটা কত আনন্দের বিষয় যে তাকে কখনোই কাউকে শেষ বিদায় জানাতে হবে না। মৃত্যু জগতের বন্ধনকে ছিন্ন করে দেয়। আমরা জানি যে যারা প্রভু যীশুর উপর বিশ্বাসে মৃত্যুবরণ করেছে তারা এখন প্রভু যীশুর সাথেই আছে। একদিন তারাও প্রভু যীশুর সাথে ফিরে আসবে, তখন আমরাও তাদের সাথে একত্রে মিলিত হব। কোনো প্রিয় ব্যক্তির মৃত্যুতে কি আপনার হৃদয় ভারাক্রান্ত? সেই মহিমান্বিত পুনর্মিলনের কথা চিন্তা করুন যা আপনার জন্য সগৌরবে অপেক্ষা করছে। একদিন আমাদের প্রত্যেককেই আপন আপন প্রিয়জনদের বিদায় দিতে হবে, কিন্তু তাদের সাথে আবার আমাদের সেখানে দেখা হবে। ভাইরা, সেই সময় আর সেই দিন সম্বন্ধে তোমাদের কাছে কিছু লিখবার দরকার নেই। তোমরা নিজেরাই ভালো করে জানো যে রাতের বেলা যেমনভাবে চোর আসে, প্রভুর সেই দিনটিও তেমনিভাবেই আসবে। যখন লোকে বলবে শান্তি হয়েছে, ভয়ের কিছু নেই। তখন গর্ভবতী স্ত্রীলোকের হঠাৎ প্রসব বেদনার মতো করে ওই লোকদের সর্বনাশ হবে, তারা কিছুতেই রক্ষা পাবে না। কিন্তু ভাইরা, তোমরা তো অন্ধকারে বাস করছো না যে সেই দিনটা চোরের মতো তোমাদের উপরে এসে পড়বে। তোমরা তো সবাই আলোর অধীনের লোক, আমরা রাতের বা অন্ধকারের লোক নই। সেই জন্য অন্যদের মতো যেন আমরা না ঘুমোই, বরং জেগে থাকি এবং নিজেদের দমনে রাখি। যারা ঘুমায় তারা রাতেই ঘুমায়, আর যারা মাতাল হয় তারা রাতেই মাতাল হয়। আমরা কিন্তু দিনের লোক, সেই জন্য বুক রক্ষার জন্য বিশ্বাস ও ভালোবাসা দিয়ে বুক ঢেকে এবং মাথা রক্ষার জন্য উদ্ধারের নিশ্চয়তা মাথায় দিয়ে এসো। আমরা নিজেদের দমনে রাখি, শাস্তি পাবার জন্য নয়, বরং আমাদের প্রভু যীশুখ্রিস্টের মধ্য দিয়ে উদ্ধার পাবার জন্যই ঈশ্বর আমাদের ঠিক করে রেখেছেন। খ্রিস্ট আমাদের জন্য মরেছিলেন, যাতে আমরা বাঁচি বা মরি আমরা যেন তারই সঙ্গে জীবিত থাকতে পারি। এই জন্য তোমরা এখন যেমন করছ, তেমনি করে একে অন্যকে উৎসাহ দান করতে ও একে অন্যকে গড়ে তুলতে থাকো। হাঁ সূচক ডাক। এই জন্য তোমরা এখন যেমন করছ, তেমনি করে একে অন্যকে উৎসাহ দান করতে ও একে অন্যকে গড়ে তুলতে থাকো। প্রথম থিসলনিকীয় 5:11। কোনো কোনো মণ্ডলীর সজীবতা আছে আর বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে কোনো কোনোটা খুব সমস্যার মুখোমুখি হচ্ছে ও হতাশ হয়ে পড়ছে। কেন? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে এর পার্থক্য রয়েছে। যদি মণ্ডলীর লোকেরা একে অন্যকে উৎসাহ দিয়ে একে অন্যকে গড়ে তোলে, তবে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ক্ষতিকারক ও নাবোধক দৃষ্টিভঙ্গি থেকেই সকল নিরুৎসাহ ও অকৃতকার্যতার জন্ম হয়। মিস্টার ব্রুস লারসন তার উইন্ড অ্যান্ড ফায়ার বইতে উৎসাহের শক্তি সম্পর্কে উদাহরণ দিয়েছেন। তিনি সারস পাখি সম্পর্কে বলেছেন যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে উড়ে বেড়ানো এই বৃহদাকার পাখির তিনটি বৈশিষ্ট্য আছে। প্রথমত, তারা নেতৃত্ব বদলায়। একটি পাখি সবসময় সবার সামনে থাকতে পারে না। দ্বিতীয়ত, কে দলের নেতৃত্ব দেবে তা তারা নির্বাচন করে। তৃতীয়ত, যখন নির্বাচিত নেতা পরিচালনা করতে থাকে তখন অন্যান্যরা হাঁসূচক ডাক দিয়ে তাদের সম্মতি প্রকাশ করে। লারসন বলেছেন, মণ্ডলীর জন্য এই আদর্শ বাঞ্ছনীয়। নিশ্চয়ই আমাদের এমন নেতার দরকার যাদের দল পরিচালনার সামর্থ্য আছে এবং যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেই নেতৃত্ব দেওয়া উচিত। কিন্তু আমাদের এমন মণ্ডলীও দরকার যেখানে সবাই হাঁসূচক ডাক দিয়ে একজন অন্যজনকে উৎসাহ দেয়। আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গির পরীক্ষা করি। আমরা কি আমাদের মণ্ডলীর নেতাদের সমালোচনার দৃষ্টিতে দেখি? একজন কোনো কাজ করতে থাকলে আমরা কি তার বিরুদ্ধাচারণ করি? আমরা কি কেবল নাসূচক কথাই বলি? যদি তাই হয়ে থাকে, তবে আসুন সেই মনোভাব ত্যাগ করি এবং নেতাকে উৎসাহিত করে তুলি আর একে অন্যকে গড়ে তুলি। আমরা যদি এভাবে উৎসাহের হাত বাড়িয়ে দেই, তবে কে বলতে পারে যে আমাদের মণ্ডলীতে মহাকার্য সাধিত হবে না? বিরূপ কথা আনতে পারে ঝড়, ধ্বংস করে সব, একটি বাক্য জাগিয়ে দেয় অন্তর, সে উৎসাহের রব। বাইবেলের দ্বিতীয় থিসলনিকীয় 2:13-17। প্রভুর প্রিয় আমার ভাইরা, তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে আমার ধন্যবাদ দেওয়া উচিত, কারণ পাপ থেকে উদ্ধার পাবার জন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের বেছে রেখেছেন। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের জন্য তোমাদের আলাদা করে রাখবার মধ্য দিয়ে এবং ঈশ্বরের দেওয়া সুখবরের সত্যে তোমাদের বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। আমরা যে সুখবর প্রচার করছি তার মধ্য দিয়েই সেই উদ্ধার পাবার জন্য তিনি তোমাদের ডেকেছেন, যাতে তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমার ভাগী হও। সেই জন্য ভাইয়েরা, স্থির থাকো, আর চিঠির দ্বারা বা কথার দ্বারা যে শিক্ষা আমরা তোমাদের দিয়েছি তা ধরে রাখো। আমাদের প্রভু যীশু খ্রিস্ট নিজে এবং আমাদের পিতা ঈশ্বর তোমাদের অন্তরে উৎসাহ দান করুন এবং সমস্ত ভালো কাজে ও কথায় তোমাদের স্থির রাখুন। তিনি আমাদের ভালোবেসেছেন আর দয়া করে অশেষ উৎসাহ এবং আনন্দপূর্ণ আশ্বাস দান করেছেন। বিশ্বাসে স্থির থাকা। তোমরা সতর্ক থাকো, বিশ্বাসে স্থির থাকো, সাহসী ও বলবান হও। প্রথম করিন্থীয় ১৬ অধ্যায় ১৩ পদ। আলোচ্য সত্য গল্পটি ১০০ সদস্যের একটি রোমীয় সৈন্যদল সম্পর্কে বলা হয়েছে। তারা একত্রে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তাদের পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বও রয়েছে। তাদের মধ্যে ৪০ জন ছিল বিশ্বাসী। একদিন সম্রাট বিশ্বস্ততা পরীক্ষা করার জন্যে তাদেরকে ডাকলেন। তিনি তাদের বললেন যেন তারা প্রত্যেকেই তার প্রতিমূর্তির সামনে মাথা নত করে। কিন্তু এই ৪০ জন বিশ্বাসীর যতজন সেই মূর্তির পাশ কেটে গেল তাদের প্রত্যেকেই তা করতে অস্বীকার করল। আর তাদের প্রত্যেককে বলা হল যে মূর্তির কাছে মাথা নত না করার কারণে তাদের মরতে হবে। তারা এক একজন করে ঘোষণা করল, আমি একজন বিশ্বাসী। সেই রাতে তাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল আর হাড় কাঁপানো বরফের মধ্যে রাখা হয়েছিল যেন ঠান্ডায় কষ্টের মধ্যে তাদের মৃত্যু হয়। যে সেনাপতি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাদের কঠিন বরফের বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছিলেন তিনি তাদের সম্মান করতেন। তাদের এই মর্মান্তিক পরিণতিতে তিনি ভারাক্রান্ত হলেন। যখন তারা অন্ধকারের মধ্যে চলে গিয়েছিল তখন সেই সেনাপতির কানে একটা আওয়াজ ভেসে আসল, ৪০ জন কুস্তিগীর কুস্তি লড়ছে, হে খ্রিস্ট, তোমারই জন্য তোমারই সৈন্য বিজয়ী হয়েছে, বিজয়ের মালা ছিনিয়ে এনেছে, পড়েছে গৌরব মুকুট। সেনাপতি সারা রাত ধরে প্রজ্জ্বলিত আগুনের পাশে অপেক্ষা করলেন। তিনি ভাবছিলেন যে তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মনোভাব পরিবর্তন করে হয়তো মূর্তির কাছে মাথা নত করবে। শেষে তিনি একজনকে আগুনের কাছে আসতে দেখলেন। প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডের কাছে আসতেই সেই অর্ধেক বরফ হয়ে যাওয়া মানুষটি সম্রাটের প্রতিমূর্তির সামনে পড়ে গেল, কিন্তু আর কাউকেই দেখা গেল না। সেনাপতি অন্য ৩৯ জন বিশ্বাসীর দৃঢ়তা দেখে এতই বিচলিত হলেন যে তিনি তার অস্ত্র ফেলে দিলেন আর বরফে কুকড়ে যাওয়া সেই মৃত্যুর পথযাত্রীদের সাথে যোগ দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে শীতল দিগন্ত থেকে আবার সেই বাণী প্রতিধ্বনিত হয়ে তার কানে বাজতে লাগল, ৪০ জন কুস্তিগীর কুস্তি লড়ছে, হে খ্রিস্ট, তোমারই জন্য তোমারই সৈন্য বিজয়ী হয়েছে, বিজয়ের মালা ছিনিয়ে এনেছে, পড়েছে গৌরব মুকুট। বাইবেলের প্রথম তিমোথিও ২ অধ্যায় ১ থেকে ৮ পদ। প্রথমেই আমি বলছি, সকলের জন্য অনুরোধ ও ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এইভাবে রাজাদের জন্য আর যাদের হাতে ক্ষমতা আছে তাদের সকলের জন্য প্রার্থনা করতে হবে, যাতে ঈশ্বরের প্রতি ভক্তি দেখিয়ে এবং সৎভাবে চলে আমরা স্থির ও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারি। আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের চোখে তা ভালো এবং এতেই তিনি খুশি হন। তিনি চান যেন সবাই পাপ থেকে উদ্ধার পায় এবং খ্রিস্টের বিষয়ে সত্যকে গভীরভাবে বুঝতে পারে। ঈশ্বর মাত্র একজনই আছেন এবং ঈশ্বর ও মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজনই আছেন, সেই মধ্যস্থ হলেন মানুষ খ্রিস্ট যীশু। তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসেবে নিজের জীবন দিয়েছিলেন। ঈশ্বরের ঠিক করা সময়ে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হয়েছে আর এই সাক্ষ্য দেবার জন্যে ঈশ্বর আমাকে প্রচারক, প্রেরিত ও অজিহুদীদের কাছে বিশ্বাস এবং সত্যের শিক্ষক হিসাবে নিযুক্ত করেছেন। আমি সত্যি কথা বলছি, মিথ্যা বলছি না। আমি চাই যেন সব জায়গায় পুরুষেরা রাগ বা ঝগড়ার মনোভাব না রেখে পরিষ্কার অন্তরে হাত তুলে প্রার্থনা করে। আপনার হাত হোক প্রার্থনার স্মারক। আমি যেন কখনো তোমাদের জন্য প্রার্থনা করা বন্ধ করে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ না করি। প্রথম সমুয়েল বারো অধ্যায় তেইশ পদ। একজন শিক্ষিকা তার ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে গিয়ে দৈনিক প্রার্থনার বিষয়ে একটা ভালো পরামর্শ দিয়ে বলেন যে শুধু নিজের জন্য নয়, অন্যান্যদের জন্যও প্রার্থনা করতে হয়। তার হাত তুলে এই মহিলা ব্যাখ্যা করলেন, বাছারা শোনো, যখন আমি প্রার্থনার জন্য প্রস্তুত হই তখন আমি আমার ডান হাতের দিকে তাকাই। লক্ষ্য করো, আমার হাতের বৃদ্ধাঙ্গুল আমার খুব কাছাকাছি। এটা আমাকে নিকটস্থ আমার পরিবার, আমার বন্ধুবান্ধব ও আমার প্রতিবেশীদের জন্য প্রার্থনা করতে শিক্ষা দেয়। তিনি তার তর্জনী খাড়া করে তাদের বললেন, আমার শিক্ষক স্কুলে কোনো কিছু নির্দেশ করার জন্য এই আঙ্গুল ব্যবহার করতেন। কোনো কোনো সময় মণ্ডলীতে প্রচারক কোনো বিষয়ে সাবধান করার জন্য এই আঙ্গুল ব্যবহার করে থাকেন। সুতরাং প্রার্থনা করার সময় যখন আমার হাতের এই আঙ্গুলের প্রতি দৃষ্টি যায়, তখন আমি আমার শিক্ষক, প্রচারক এবং আর যারা আমাকে দিক নির্দেশনা দিয়েছে তাদের জন্য আমি প্রার্থনা করি। ছাত্ররা আগ্রহ ভরে এরপর কি বলা হবে তার জন্য অপেক্ষা করছিল। তিনি বলে চললেন, মধ্যমা আমার সবচেয়ে বড় এবং সবার উপরে মাথা উঁচু করে দাঁড়ানো আঙ্গুল। এটা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার দেশের শাসনকর্তাদের কথা এবং অন্য যারা দায়িত্বে আছেন তাদের কথা, আর আমি তাদের জন্য প্রার্থনা করি। সবচেয়ে দুর্বল হিসেবে চিহ্নিত করে তার পরবর্তী আঙ্গুল দেখিয়ে তিনি বললেন, এটা আমার অসহায়, পীড়িত ও দরিদ্র ভাই বোনদের প্রতি, যাদের আমার সাহায্য করার প্রয়োজন। আমি আমার প্রভুকে তাদের অভাব মিটিয়ে তাদের দেহ ও আত্মাকে শক্তিশালী করে তোলার জন্য অনুরোধ করি। কনিষ্ঠার কাছে এসে তিনি তার শেষ কথা বললেন, এটা হলাম আমি নিজে, তাই আমার যা দরকার তার জন্য প্রার্থনা করেই আমি শেষ করি। ছেলেমেয়েরা এই সাধারণ শিক্ষা কখনো ভুলে যায়নি। এটা আসলে বড়দেরও মনে রাখা দরকার যখন তারা প্রার্থনার জন্য ঈশ্বরের কাছে হাত তোলেন। প্রথম সমুয়েল ১২ অধ্যায় ২৩ পদ আমাদের এই কথা বলে যে ঈশ্বরের সামনে অন্যদের স্মরণ না করা একটা পাপ। আপনি যদি এই বিষয়ে অবহেলা করে নিজেকে দোষী করে থাকেন, তবে আপনার আঙ্গুল সমূহের কাছে যান এবং তাদেরকে প্রার্থনার বিষয়ে স্মরণ করিয়ে দিতে বলুন। বাইবেলের প্রথম তিমোথিও ৬ অধ্যায় ১ থেকে ৮ পদ। যারা দাস তারা সবাই তাদের মনিবদের সমস্ত সম্মান পাবার যোগ্য বলে মনে করুক, যেন কেউ ঈশ্বরের নামের এবং আমাদের শিক্ষার নিন্দা করতে না পারে। যে দাস খ্রিস্টে বিশ্বাসী মনিবের অধীন, সে যেন বিশ্বাসী ভাই বলেই সেই মনিবকে তুচ্ছ না করে, বরং আরও ভালোভাবে তার সেবা করে। কারণ তার সেবায় যিনি উপকার পাচ্ছেন তিনি তো বিশ্বাসী এবং তার প্রিয়। এই সব বিষয়ে শিক্ষা দাও এবং উপদেশ দাও। ভুল শিক্ষা ও সত্যিকারের ধন। কেউ যদি অন্যরকম শিক্ষা দেয় এবং সত্য উপদেশ অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা ও ঈশ্বর ভক্তির শিক্ষা মেনে না নেয়, তবে সে অহংকারী। সে কিছুই বোঝে না। ঝগড়া এবং তর্কাতর্কি করা যেন তার একটা রোগে দাঁড়িয়ে যায়। এসবের ফল হল হিংসা, ঝগড়া, নিন্দা, কুসন্দেহ আর নিচমনা লোকদের মধ্যে অনবরত গোলমাল। এই লোকদের মধ্যে ঈশ্বরের সত্য নেই। তারা খ্রিস্টীয় ধর্ম বিশ্বাসকে একটা জাগতিক লাভের উপায় বলে মনে করে, কিন্তু আসলে সন্তুষ্ট মনে খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস অনুসারে চললে মহা লাভ হয়। জগতে আমরা তো কিছুই সঙ্গে নিয়ে আসিনি, আর জগৎ থেকে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবও না। তবে খাবার ও কাপড় থাকলেই আমরা সন্তুষ্ট থাকব। সন্তুষ্টির গল্প। আমার কোনো অভাবের জন্য যে আমি এই কথা বলছি তা নয়, কারণ যে কোনো অবস্থায় আমি সন্তুষ্ট থাকতে শিখেছি। ফিলিপীয় ৪ অধ্যায় ১১ পদ। একটি বৃহদাকায় গাছের গোড়ায় একটি ফুল ফুটতে আরম্ভ করেছিল। কয়েকদিন পর গাছটি ফুলকে বলল, একটা ক্ষুদ্র ফুল হিসেবে যখন তুমি আমার দিকে তাকাও তখন তোমার লজ্জা হয় না? হে হে, তুমি কি ছোট একটা জিনিস ওখানে পড়ে আছো? আমার দিকে তাকিয়ে দেখো কত বড় আমি, আর তুমি? ফুলটি বলল, না না, তা কেন বলছো? ঈশ্বর আমাদের উভয়কে কিছু না কিছু দিয়ে এক একটি নির্দিষ্ট জায়গায় রেখেছেন। তোমাকে তিনি দিয়েছেন শক্তি, আমাকে দিয়েছেন মিষ্টতা, তাই আমার সুগন্ধ বিলিয়ে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশাল গাছটি তখন কটাক্ষ করে বলল, মিষ্টতা আবার কি জিনিস? এই কিছুদিনের খেলা, বেশি হলে এক মাস, তারপর তারপর তোমার যে কি হবে, কোথায় যাবে তুমি? নিশ্চয়ই তুমি ধুলার সাথে মিশে যাবে, আর সেই ধুলাও কোনো ভালো কাজে আসবে না। কিন্তু আমি আমি আশা করি অনেক অনেক দিন বাঁচব, হতে পারে কয়েক যুগ। আর যখন আমাকে কাটা হবে, তখন আমাকে দিয়ে জাহাজ বানানো হবে যা সমুদ্র পথে মানুষকে বহন করতে পারবে, অথবা কোনো রাজকুমারের সব ধরে রাখার জন্য আমাকে দিয়ে কফিন বাক্স বানানো হবে। কোনো অবস্থাতেই আমার সাথে তোমার তুলনা করা যায় না। কিন্তু আনন্দে আপ্লুত নিঃশ্বাস টেনে নিয়ে ফুল বলল, আমাদের উভয়কেই ঈশ্বর তৈরি করেছেন এবং তিনি আমাদের সঠিক জায়গায় স্থাপন করেছেন। হতে পারে খুব শীঘ্র আমি মারা যাব, আমি যেভাবে আমার সুগন্ধ বিলিয়েছি ঠিক সেইভাবে গন্ধ বিলাতে বিলাতে আমি মৃত্যুবরণ করতে চাই। তোমাকেও অবশেষে কাটা হবে। আমি কয়দিন অথবা কয় যুগ বাঁচতে পারবো তাতে কিছুই যায় আসে না। আমার ক্ষুদ্রত্ব আর তোমার বৃহত্ব সব কিছুর পরিণতি কিন্তু একই। আমরা যে যাই হই না কেন, ঈশ্বরই আমাদের তৈরি করেছেন, আর যেখানেই থাকি না কেন, ঈশ্বর আমাদের স্থাপন করেছেন। ধন জন পদমর্যাদা আর যাহার যা কিছু আছে সঠিক স্থানে স্থাপন করেছেন, হিসাব তারই কাছে।
ভাজ জীবনী ক্রোড়ে চালো।